الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আসুন আমরা একটি ফজিলতপূর্ণ ঘটনা শুনি। শায়খ হুসাইন বিস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমার ইচ্ছা হলো মুয়াজ্জিন আবু সালেহ, ইনি আল্লাহর বলেছিলেন, ইনাকে স্বপ্নে দেখার আমার আকাঙ্ক্ষা হলো, স্বপ্নে দেখার ইচ্ছা জাগলো। তো একদিন আমি মুয়াজ্জিন আবু সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখলাম। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন অবস্থায় আছেন, যেখানে আছেন সেখানে আপনার অবস্থাটা কী? তো মুয়াজ্জিন আবু সালেহ বললেন যে আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ না পাঠ করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। একজন উর্দু শায়ের, একজন উর্দু কবি কতই না সুন্দর বলেছেন উর্দু ভাষায়, জো মজহরে জাতে কিবরিয়া হে, জো মজহরে জাতে কিবরিয়া হে, দুরুদ উন পর সালাম উন পর, জো মজহরে জাতে কিবরিয়া হে, দুরুদ উন পর সালাম উন পর, কে জো শহনশাহে দোসরা হে, দুরুদ উন পর সালাম উন পর, ও জিনকি খাতির জহাঁ বনায়া খুদা নে মেরাজ পর বুলায়া, ও জিনকি খাতির জহাঁ বনায়া খুদা নে মেরাজ পর বুলায়া, জো খাস আল্লাহ কি আতা হে, দুরুদ উন পর সালাম উন পর, জো খাস আল্লাহ কি আতা হে, দুরুদ উন পর সালাম উন পর। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হয়েছি আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইলম এই অনুষ্ঠান। আর আমরা এই অনুষ্ঠানে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইলম সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আমরা যেই ইলম মনোনয়ন করেছি সেটা হচ্ছে ইজতিহাদ। আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজতিহাদ করার ইলম দান করেছেন। তো ইজতিহাদ সম্পর্কে আলোচনা করার পর্বে আমরা একটু ইজতিহাদ সম্পর্কে জানি। একবার রাসূল করিম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রসিদ্ধ সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেন পাঠালেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে আমি ইয়েমেনে পাঠাচ্ছি, আপনি যখন ইয়েমেনে যাবেন আপনি ফয়সালা কীভাবে করবেন? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআন অনুযায়ী ফয়সালা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কুরআনে না পাও তাহলে তুমি কীভাবে ফয়সালা করবে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি হাদিসে করিমা দ্বারা আমি ফয়সালা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার বললেন, যদি তুমি হাদিসেও যদি না পাও তাহলে কীভাবে ফয়সালা করবে? তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার মতানুযায়ী ইজতিহাদ করব আর আমার ইজতিহাদ অনুযায়ী সেভাবে কাজ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমার দূতকে আমার সন্তুষ্টি অনুযায়ী উত্তর শিখিয়ে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে এখান থেকে এটাও জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের তাবলিগের জন্য তার সাহাবিকে এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠিয়েছেন। দিনের তাবলিগের জন্য সফর করা এটা হচ্ছে সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কী করেছেন? হিজরত করেছেন, সফর করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে সামির প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রেজাভি জিয়াই দামত বরকাতুহুল আলিয়াও অনেক জায়গা সফর করেছেন, শহরে দেশে অলি গলিতে গিয়ে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানুষকে শিখিয়েছেন। তার দাওয়াতের মাধ্যমে মানুষ দাড়ি রেখেছে, পাগড়ি রেখেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে গ্রহণ করেছে। তো আমাদেরও উচিত আমরা কী করি, আমরাও নেকির দাওয়াতের জন্য আমরা একটু সফর করি। মদিনী চার দর্শক বিন্দু। দাওয়াত ইসলামের মদিনী কাফলা সফর করে আমরা মদিনী কাফলায় সফর করি। মদিনী চার দর্শক বিন্দু, ইস্তিহাদ সম্পর্কে যেহেতু আলোচনা হচ্ছে আমরা একটু ইস্তিহাদে চলে আসি। তো ইস্তিহাদ মানে কি? ইস্তিহাদ হচ্ছে শরই আহকামকে নিজের প্রচেষ্টার মাধ্যমে কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসআলা বের করা। তো সবাই তো কিন্তু মুস্তাহিদ হতে পারে না, সবার এই ক্ষমতা নেই যে কোরআনের পুরো অর্থ বুঝবে, কোরআনের এক একটা এটার মধ্যে কি মুতলাক কি, মুকাইয়াদ কি, খাস কি, আম কি, মুশতারক কি, মুআওয়াল কি, হাকিকত কোনটা, মিজাজ কোনটা, তারপর উসুল হাদিস জানা, উসুল তাফসির জানা, তো সবার পক্ষে সম্ভব হয় না। কোরআনের নাসিক মনসুখ কি, তো মুস্তাহিদের কাছে এই সমস্ত এলেম থাকে। মুস্তাহিদ হওয়ার জন্য অনেক এলেমের প্রয়োজন। আপনারা শুনে অবাক হবেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলাই বলেছেন এই যে 1400 বছরের মধ্যে মাত্র 100 জন মুস্তাহিদ হয়েছেন, 100 জন। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন তারা কোরআন হাদিস গবেষণা করে মাসালা বের করতে পারতেন। ওই বড় বড় আলেমরা ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফেই, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, ইনারা কী করেছেন, কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসালা লিখে দিয়েছেন। তালাকের মাসালা এটা, খুলার মাসালা এটা, নামাজের মাসালা এটা, সব কিছু হজের মাসালা লিখে দিয়েছেন। ইমাম আজমের আলাদা একটা মাজহাব হয়েছে, ইমাম শাফেঈর আলাদা, ইমাম মালিকের আলাদা, ইমাম আহমদ বিন হাম্বালের আলাদা, সবাই হকের উপর ছিলেন। তো ওনারা কষ্ট করে গবেষণা করে আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা দিয়েছিলেন, তারা কী করেছেন, লিখে দিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে সেখান থেকে বের করে করে আমল করা। আমাদের এত ক্ষমতা নেই যে আমরা মুস্তাহিদ হয়ে যাব। তো বর্তমানে দেখা যায় অনেকে বলে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, আমরা অন্য ইমামের কথা কেন শুনব। এটা এই কথা বলাটা হচ্ছে পথভ্রষ্টতা। তাকলিদ করা, কোনো ইমামের অনুসরণ করা, তাকলিদ করা এটা ওয়াজিব যারা মুস্তাহিদ নয়। তো এই সাধারণ মানুষ তো কোরআন দেখে দেখে অনেকে পড়তে পারে না, সে আবার মুস্তাহিদ হয়ে যাবে কীভাবে? সে নিজে নিজে কীভাবে গবেষণা করবে? কালকে যদি কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে, সে বলবে আমি যতক্ষণ পর্যন্ত ডাক্তার হবো না আমি ততক্ষণ পর্যন্ত নিজের চিকিৎসা করবো না, তাহলে তো সে সমস্যায় পড়ে যাবে। জ্বর হয়েছে বলে যতক্ষণ পর্যন্ত আমি ওষুধ আবিষ্কার করবো না, আবিষ্কৃত ওষুধ খেয়ে আমি তখনই আমি সুস্থ হব, নিজের আবিষ্কৃত ওষুধ আমি খাবো, অন্যের খাবো না, তাহলে সে তো দেখা যাবে মারাই যাবে। যারা যেমন ডাক্তার যেটা লেভেল, তো চিকিৎসা ক্ষেত্রেও মানুষ গবেষণা করে জ্বরের ওষুধ বানিয়ে দিয়েছে, এই রোগের হার্টের ওষুধ বানিয়ে রেখেছে, আপনারা সেবন করুন সুস্থ হয়ে যাবেন। এখন সবাই যদি লেগে যায় আমি গবেষক হব, এটা হয় না, দুনিয়ার রীতি নয়। তো তদ্রূপ আমাদের ইসলাম ধর্মের মধ্যেও আল্লাহ তাআলা গবেষক বানিয়েছেন, কোরআন হাদিস গবেষণা করার ক্ষমতা দিয়েছেন, তারা মশলা মশলা বের করেছেন। তাদের বের করা মশলার উপর যদি আমরা আমল করি কোনো সমস্যা নেই। তো 1400 বছরে প্রায় 100 জন মুজতাহিদ রয়েছেন, যেমন ইমামে আজম মুস্তাহিদ ছিলেন, ইমাম ইউসুফ মুস্তাহিদ ছিলেন, ইমাম মোহাম্মদ মুস্তাহিদ ছিলেন, ইমাম জুফার মুস্তাহিদ ছিলেন, তারপর ইমাম শাফেঈ মুস্তাহিদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বাল মুস্তাহিদ ছিলেন, ইমাম মালিক মুস্তাহিদ ছিলেন। তো এভাবে এসেছে। আল্লামা সুয়ুতি, ওনার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, অনেক বড় আল্লাহর বলি ছিলেন, কিন্তু তারপরেও মুকাল্লিদ, হাদিস শাস্ত্রের উপর খুব পাণ্ডিত্য ছিল। তিনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 75 বার জাগ্রত চোখে দিদার করেছেন, জাগ্রত চোখে। তিনি বলছেন যে অধিকাংশর মত হচ্ছে যে আম্বিয়া কেরাম আলী সালাতুসাল্লাম মুস্তাহিদ ছিলেন, আম্বিয়া কেরাম আলী সালাতুসাল্লাম ইস্তিহাদ করতেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যখন যে এলাকায় যে সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন, তো সে সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় আলেম নবী থাকতেন। দাউদ আলী সালাতুসাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, আবার নবুয়ত দান করেছিলেন। তার ছেলে সুলাইমান আলী সালাতুসাল্লামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, আবার কি নবুয়ত দান করেছিলেন। ইনারাও মুস্তাহিদ ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকুল্লাউ আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি প্রত্যেককে কী করেছিলাম, হিকমত এবং ইলম দান করেছিলাম। দাউদ আলাইহিস সালাতুসাল্লামের যুগে এক লোকের অনেকগুলো ছাগল ছিল, ওই ছাগল কী করলো, আরেক লোকের যে ক্ষেত ছিল ফসলের ক্ষেত, তো ওই ছাগলগুলো গিয়ে ফসলের ক্ষেতকে বিনষ্ট করলো, নষ্ট করে দিল। তো দাউদ আলাইহিস সালাতুসাল্লাম বিচারও করতেন। তো এই বিচারের মধ্যে যখন বিচার হলো, দাউদ আলাইহিস সালাতুসাল্লাম বললেন যে আমার বিচার হচ্ছে যে যে লোকের ছাগল ফসল ক্ষেতের মালিকের যে ফসল বিনষ্ট করেছে, তো যতগুলো ফসল বিনষ্ট হয়েছে তার মূল্য কতটুকু আর ছাগলের মূল্য কতটুকু। তখন হিসাব করে দেখা গেলো যে যতগুলো ফসল বিনষ্ট হয়েছে আর ছাগল যতগুলো বিনষ্ট করেছে তাদের মূল্য সমপরিমাণ। তো দাউদ আলী সালাতুসলাম কী করলেন, যে ফসলের মালিককে ছাগল, ফসলের মালিককে দিয়ে দিলেন সবগুলো ছাগল। তো তখন সুলাইমান আলী সালাতুসলাম আসলেন, এদিকে দেখেন দাউদ আলী সালাতুসলাম ইস্তিহাদ করেছেন, এবার সুলাইমান আলী সালাতুসলাম ইস্তিহাদ করছেন। তিনি বলছেন, বাবা আপনি যদি চান এর চেয়ে উত্তম একটা পদ্ধতি আছে। বাবা কি পদ্ধতি? তো সুলাইমান আলী সালাতুসলামকে আল্লাহ তালা কেমন ইলম দান করেছিলেন, হিকমত দান করেছিলেন, আর তখন তার বয়স মাত্র 11 বছর। সুলাইমান আলী সালাতুসলাম বলছেন, বাবা এর একটি পদ্ধতি হচ্ছে যে ছাগলগুলো ক্ষেত নষ্ট করেছে যে মালিকের, তো ছাগলগুলো ওই মালিককে দিয়ে দেওয়া হোক, আর ছাগলের যিনি মালিক উনি কী করবে, যার ক্ষেত নষ্ট হয়েছে ওই ক্ষেতের নষ্টের জন্য সে ফসলগুলো কি বপন করবে, আর যতদিন পর্যন্ত ফসল যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় যতদিন পর্যন্ত আসবে না, তো ছাগলের মালিক ওই ফসলের ক্ষেতে কাজ করবে, আর ক্ষেতের মালিক কী করবে, ওই ছাগলটা নিয়ে ছাগল চড়াবে, আর ছাগলের যে দুধগুলো অর্জিত হবে সেই দুধগুলো সে ব্যবহার করতে পারবে। তো তাই হলো। তো এটাও সুলাইমান আলাইহিস সালামের কী ছিল, ইস্তিহাদ ছিল। তো ওই ছাগলটা যখন সময়টা চলে আসে, ছাগলটা আবার ওই ছাগলের মালিককে দিয়ে দেওয়া হলো, আর ক্ষেতের মালিককে দিয়ে দেওয়া হলো। তো আল্লাহু আকবার, দেখুন আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন ইস্তিহাদ করার ক্ষমতা দিয়েছিলেন, তারপর সুলাইমান আলাইহিস সালামকে কেমন ইস্তিহাদ করার ক্ষমতা দিয়েছিলেন। তো ধ্রুব, দাউদ আলাইহিস সালামের যুগে দুজন নারী জঙ্গলে গেল আর দুইজনের সন্তান ছিল। তো দুজন ওই নিজের সন্তানকে রাখলো। তো হঠাৎ করে কি হলো, যে একজনের সন্তানকে একটি নেকড়ে এসে উঠিয়ে নিয়ে চলে গেল, নেকড়ে খেয়ে ফেললো। তো এখন একটা বাচ্চা ছিল, এখন দুইজন নারী কী করতে যাচ্ছে, বলছে যে এটা আমার সন্তান। এরা দুইজন আসলো আর বাচ্চাকেও নিয়ে আসছে দাউদ আলী সালাতুসলামের কাছে। তো এখন বিচার কীভাবে হবে, দুইজনই দাবি করছে যে এটা আমার সন্তান, আর ওই যে নারীরা ছিল একজন বড় ছিল বয়সে একজন ছোট। তো ছোট নারীটাও যার বয়স ছোট সেও বলছে যে এটা আমার সন্তান, বড়টাও বলছে কি এটা আমার সন্তান। তো দাউদ আলী সালাতুসলাম কী করলেন, যে বড়টাকে কী করলেন, সন্তানটা দিয়ে দিলেন, সন্তান দিয়ে দিলেন। তিনি এজন্য ইস্তিহাত করেছিলেন যে যে বড়, যার বয়স বড় সে ভালোভাবে লালন পালন করতে পারবে, তার অভিজ্ঞতা বেশি। এদিক সুলাইমান আলী সালাতুসলাম চলে আসলেন, তিনি বললেন, বাবা এর বিচারটা আর এরকম হতে পারে। বলে কীভাবে, বলছে বাচ্চাটাকে দেন। আর সুলাইমান আলী সালাতুসলাম বললেন, এই বাচ্চাকে দুই টুকরা করে দেওয়া হোক, দুই টুকরা করে কী করতে হবে, দুইজন নারীকে দিয়ে দিতে হবে। তো আসলেই ওই বাচ্চার যে প্রকৃত মাতা ছিলেন, ওই ছোটো মেয়ে, ওই ছোটো নারীটা ছিল, সে কান্না করে বলছে, না এই বাচ্চাকে কোনো ইয়া করার দরকার নেই, টুকরা করার দরকার নেই, বাচ্চাটা ওই অপর মহিলাটাকে দিয়ে দেওয়া। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এই সন্তানটা হচ্ছে ছোটো মহিলার, যার বয়স কম, কারণ কোনো মা কোনো দিন নিজের সন্তানকে মানে দু টুকরা হতে দিয়ে দেবে না। যদি বড়টা যদি থাকতো তাহলে সে অবশ্যই কী করতো, চিৎকার করতো, কান্না করতো। তো আবার সুলাইমান আলাইহিস সালাতুসলাম কী করলেন, ওই সন্তানকে ছোটো ওই নারীটাকে দিয়ে দিলেন যার বয়স কম ছিল। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন কতই না সুন্দর, মানে চমৎকার, মানে বিচার আল্লাহ তালা দাউদ আলাইহিস সালাতুসলামকে ইস্তিহাদের ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাতুসলামকেও ইস্তিহাদের ক্ষমতা দিয়েছিলেন। আম্বিয়া আলিমুস সালাতুসলামগণ মাসুম, তারা নিষ্পাপ, আম্বিয়া এবং ফেরেশতারা নিষ্পাপ, আম্বিয়া এবং ফেরেশতা ছাড়া কেউ মাসুম নন। সাহাবা কেরাম, তারপর আউলিয়া কেরাম, তারা হচ্ছেন মাহফুজ। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন কোনো মুস্তাহিদ ইস্তিহাদ করে আর সে সঠিক ইস্তিহাদ করতে সক্ষম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে দুটি সওয়াব দান করেন। এর কারণ হচ্ছে যে সে যে কষ্ট করেছে সেটার একটা সওয়াব, আর সঠিক সিদ্ধান্তে যে পৌঁছতে পেরেছে সেটার জন্য একটা সওয়াব। আর যখন কোনো মুস্তাহিদ কী করে, ইস্তিহাদ করার পরে যদি সে ভুল ইস্তিহাদ করেছে, তো তারপরে তাকে একটি নেকি দেওয়া হয়। কারণটা হচ্ছে যে সে যে ভুল করেছে তার জন্য নেকি দেওয়া হচ্ছে না, সে যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কোরআন হাদিস গবেষণা করেছে, তো গবেষণা করতে গিয়ে যে ভুল হয়েছে, তো ভুলের মধ্যে তাকে একটি সওয়াব দান করা হয়। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আগে তো অনেকে মুস্তাহিদও থাকতো, বিচার করতো। তো বর্তমানে যদি কোনো কাজই থাকে আর ইসলামিক ব্যাপারে সে যদি ফ্যাসলা করতে যাচ্ছে, তালাকের ব্যাপারে, খুলার ব্যাপারে, বিভিন্ন বিষয় নিয়ে, সে যদি আলেম যদি না হয়, মুফতি যদি না হয়, তার উচিত মুফতিয়ানে কেরামকে প্রশ্ন করে, মুফতিয়ানে কেরামের ফতোয়া গ্রহণ করে সেই হিসাবে ফ্যাসলা করার ব্যবস্থা করা। মদিনাচারী দর্শকবৃন্দ, কোনো মুসাফির জঙ্গলে চলে গিয়েছে। জঙ্গলে যাওয়ার পর সে কিবলা নির্ধারণ করতে পারছে না। যদি সে কিবলা নির্ধারণ করতে না পারে, তার হুকুম কি তাহারি করা? তাহারি করা অর্থ হচ্ছে যে সে নিজের ধারণা, যেদিকে তার ধারণাটা যাবে যে এদিকে কিবলা রয়েছে, সেদিকে সে মুখ করে নামাজ আদায় করবে। প্রথম রাকাতে তার ধারণা ছিল একদিকে, আবার দ্বিতীয় রাকাতে তার চিন্তা হচ্ছে যে না, মনে হয় কিবলা এদিকে। সে আবার যদি ঘুরে দ্বিতীয় রাকাত অন্যদিকে পড়ে, আবার তৃতীয় রাকাতে তার ধারণা না, কিবলা অন্যদিকে ছিল, সে আবার সে তার মুখকে ঘুরিয়ে নিয়েছে, তৃতীয় রাকাতে অন্যদিকে পড়লো, আবার চতুর্থ রাকাতে আবার অন্যদিকে পড়লো। এভাবে যদি সে চার দিকে চার রাকাত নামাজ আদায় করে, তো তাহারি করার কারণে তার নামাজ আদায় হয়ে যাবে। এটাও এক ধরনের একটা ইস্তিহাদ। তোমাদেরই চার দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের যে চার ইমাম রয়েছেন, যেমন আমরা হানাফি, আমাদের ভারত উপমহাদেশের মধ্যে অধিকাংশ লোকই হানাফি, আবার শ্রীলঙ্কার মধ্যে শাফি, আবার অন্য ইন্দোনেশিয়া বিভিন্ন অন্যান্য দেশগুলোতে শাফিরাও রয়েছেন। তো আমির আলে সুন্নাতের কিতাবের মধ্যে মাশাআল্লাহ ইমাম শাফিরও প্রশংসা রয়েছে, অথচ আমরা হানাফি। ইমাম মালিকেরও প্রশংসা রয়েছে, ইমাম আহমদ বিন হাম্বালেরও প্রশংসা রয়েছে। তো চার ইমাম হকের উপর ছিলেন। তো মশলার ক্ষেত্রে ইখতলাফ হয়েছে, আকিদা সবার এক ছিল, আর আমাদের উচিত সবাইকে সম্মান প্রদর্শন করা। সবাই আশিক রাসুল ছিলেন, ইমাম শাফিও আশিক রাসুল ছিলেন, ইমাম মালিকও আশিক রাসুল ছিলেন, তারপর ইমাম আহমদ বিন হাম্বাল আশিক রাসুল ছিলেন। এনারা বড় বড় বিজ্ঞ আলেম ছিলেন। আল্লাহ তাআলা তাদের কবরের উপর রহমত বর্ষিত করুক। আমাদের দাওয়াত ইসলামী, মাশাআল্লাহ দাওয়াত ইসলামীর তো বেশিরভাগ যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে ফিকা হানফি, হানাফি মাজহাবের কিতাব পড়ানো হয়। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ এখন এগুতে এগুতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন শাফি মাজহাবেরও মাদ্রাসা বানানো হয়েছে, কিন্তু দাওয়াত ইসলামীর মাদ্রাসার তলবা একরাম সেখানে পড়াশোনা করে। যেমন কেনিয়ার মধ্যে দাওয়াত ইসলামী একটি প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করেছে, আর সেখানে আলহামদুলিল্লাহ এখন ফিকহে শাফির উপর পড়ানো হচ্ছে। আর দাওয়াত ইসলামী আবার একটি কাজ করছে, যেমন আমাদের নামাজের হাকাম একটি বই আছে, এটা হানাফি মাজহাবের উপরে নামাজের হাকাম 12টা রিসালাকে সংযুক্ত করে একটি বই লেখা আছে, যেখানে হানাফি মাজহাবের নামাজের মাসলা মাসালগুলো লেখা আছে। তো দুরূপ শাফি মাজহাবের উপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এখন কাজ করছে যে শাফি মাজহাবে নামাজ কীভাবে আদায় করতে হবে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কাজ করার চেষ্টা করছে। তোমাদেরই চার দর্শকবৃন্দ, আপনারা চেষ্টা করবেন দাওয়াত ইসলামীর সবসময় সহযোগী হয়ে থাকা, সবসময় হেল্প করা, আর দাওয়াত ইসলামীর মুবাল্লিগ যারা রয়েছেন তাদেরকে হেল্প করা। মাদিনা চার দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইস্তিহাদ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মাসের ইতিকাফ করেছিলেন। তো প্রথম 10 দিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিহাদ করলেন যে হয়তো বা প্রথম 10 আশারের মধ্যে মনে হয় লাইলাতুল কদর হবে। দ্বিতীয় আশারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, আবার ইস্তিহাদ করলেন, মনে করলেন যে হয়তোবা যে দ্বিতীয় আশারের মধ্যে লাইলাতুল কদর হতে পারে। তারপর তৃতীয় আশারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনীত হলেন, আর ওহিও আসলো যে হে হাবিব, আপনি রমজানের তৃতীয় 10 রোজার মধ্যে আপনি লাইলাতুল কদরকে তালাশ করুন। প্রথম 10 দিনের যে গবেষণা ছিল সেটা ইস্তিহাদ ছিল, দ্বিতীয় 10 দিনের যে গবেষণা ছিল সেটাও ইস্তিহাদ ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো ইস্তিহাদ কোনো ভুল এটা কাজ না, এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের উচিত মানে মুকাল্লিদ হয়ে থাকা। আপনি হোক, আপনি হানাফি হন, কেউ শাফি হতে পারেন, কেউ মালিকি হতে পারেন, কেউ হাম্বালি হতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাজহাবকে অনুসরণ করতে হবে। মাজহাব যদি অনুসরণ না করা হয়, সাধারণ ব্যক্তিদের জন্য তাকলিদ করা ওয়াজিব, আর যদি না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে বলা হচ্ছে যে বাস কোরআনকে মানো আর হাদিসকে মানো। তো কোরআনের মধ্যে তো লেখা আছে যে আতি উল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুসরণ করো, এবং উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুমের অনুসরণ করো। তো উলিল আমরি মিনকুমের মধ্যে কারা আছেন? মুস্তাহিদগণ তো আছেন, আলেমরাই তো রয়েছেন, ফকিগণ তো রয়েছেন। তো যারা বলছে শুধু কোরআনের উপর আমল করতে হবে, তার মানে তার কথাটা ঠিক নয়, কারণ কোরআনের মধ্যে তো লেখা আছে আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করা মানে হাদিসকে অনুসরণ করা, আর উলিল আমরি মিনকুম মানে যে আইমা মুস্তাহিদিন তাদেরকে অনুসরণ করা, উলামায়ে কেরামকে অনুসরণ করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা বোঝার তৌফিক দান করুন। মাদিনী চ্যানেল দর্শক বন্ধু, আমরা আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট এটাও রেখেছি যে একটি আয়াত আর একটি আকীদা। তো আজকে আমরা বিষয়টা নিয়েছি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া। এর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এর অর্থ হচ্ছে যে হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখানে যে আলামিন শব্দ আছে, আলাম, আলামের সংজ্ঞা হচ্ছে যে জামি মা সিওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু আলামের অন্তর্ভুক্ত, হোক সেটা আসমান, হোক সেটা কি জমিন, হোক সেটা মঙ্গল গ্রহ, হোক সেটা বুধ গ্রহ, হোক সেটা শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, হোক জান্নাত, যা কিছু আছে আল্লাহ ব্যতীত সব কিছু আলাম। আল্লাহ তাআলা তার হাবিবকে সমগ্র মানব জাতির জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, এটা কোনো নবীর জন্য হয় নাই, কিন্তু আমাদের রাসূলের জন্য এটা খাস, তিনি রাহমাতুল্লিল আলামিন। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, এ ব্যাপারে আল হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি কিতাবও লিখেছেন, তাজাল্লিউল ইয়াকিন বি আন্না নাবিয়ানা সাইয়্যিদুল মুরসালিন। কতই না চমৎকার কিতাব! এই কিতাবের মধ্যে যখন পড়বেন দেখবেন যে আল হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দলিলের আম্বার লাগিয়ে দিয়েছেন, দলিলের ভাণ্ডার লাগিয়ে দিয়েছেন, অসংখ্য দলিল এনেছেন, আর দলিল দ্বারা প্রমাণ করেছেন, কোরআনের দলিল দ্বারা, হাদিসের দলিল দ্বারা প্রমাণ করেছেন যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত আম্বিয়ার সর্দার। আচ্ছা দেখুন, মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গেলেন। আর কোরআনে করিমের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। তো বাইতুল মুকদ্দাসে গেলেন, আর সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসালাম সেখানে উপস্থিত ছিলেন, আর সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসালামের সামনে তিনি সকল নবীদের ইমামতি করিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে বোঝা যায় আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সর্দার। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কতই না সুন্দর বলেছেন, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনে মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, কৌন দেতা হ্যা দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হ্যা সচ্চা হামারা নবী, ক্যা খবর কিতনে তারে খিলে ছুপ গয়ে, পর না ডুবে না ডুবা হামারা নবী। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কতই না সুন্দর এখানেও লিখে দিয়েছেন যে সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনে মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাদিনীর দর্শকবৃন্দ বুঝার তৌফিক দান করুক। আল্লাহর হাবিব হাদিসে করিমার মধ্যে বলেছেন যে আমি হচ্ছি আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্দার, আনা আকরামুল আউয়ালিন, এবং আমি পূর্ববর্তীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সমস্ত নবীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলে দিয়েছেন যে আমি কি সর্বশ্রেষ্ঠ। তো আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, এটা কোনো সহজ বিষয় নয়। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আল্লাহ তাআলার অনেক বড় কৃপা যে আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি বানিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে মুমিন বানিয়েছেন, আমাদেরকে সুন্নি বানিয়েছেন, আমাদেরকে হানাফি বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা দান করেছেন। এটা আল্লাহ তাআলার দরবারে আমরা কী করছি, এটা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাদিনীর চ্যানেল দর্শকবৃন্দ, আগামী অনুষ্ঠানে আবারও আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।